দান নিয়ে মানতে না, দান মানে কান হওয়া
তো তাদের মধ্যে এই বিসমিল্লাহ পড়া ইয়া ধরে তাদের স্মরণ হয়ে।
হ্যাঁ,
খানা পরিবেশন করে না, খানা আনলো তো এখন দিবে কাকে? সকলে হুইচে করতে থাকে, যারা মশলা জানে না তার দিক থেকে দেন, তার দিক থেকে কার ডান দিকে, আপনার ডান দিক থেকে দিবে। ওই মজলিসের মধ্যে যিনি বুজুর্গ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি সকলের দৃষ্টিতে, তো তাকে প্রথম দেওয়া। তা বুঝলেন উনি কোন জায়গায় করছেন, ডাইনে হোক বামে হোক যেদিকে আছে প্রথম তাকে দেওয়া। তাকে দেওয়ার পরে এখন যিনি দিলেন কাসেম বন্টনকারী পরিবেশনকারী, এখন ওখান থেকে ওই বন্টনকারীর বা পরিবেশনকারীর ডান দিকে যাইতে থাকবে। কথা বুঝলেন? হ্যাঁ, এই মশলার ব্যাপারে অনেকেই অস্পষ্টতার মধ্যে আছে, জানেই না, মশলাই জানে না। মুসলিম শরীফের হাদিস যে মজলিসের মধ্যে যিনি বুজুর্গ, যিনি মুরব্বী বা যিনি সম্মানিত, তাকে দিয়ে শুরু করা, প্রথম তাকে দেওয়া। পরে এখন যিনি পরিবেশনকারী ওখান থেকে ডান দিকে যাবে, এখন যিনি মুরব্বী বা বুজুর্গ বা সম্মানিত আলেম হোক, কোন নেক আমলওয়ালা হোক, তো তিনি বসেন মধ্যখানে, কাতারের মধ্যখানে বসছে, এখন কোন দিক থেকে দিবে? ওই লোকটা মাঝখানে যেখানে ওখানে শুরু করবে, তাকে দেওয়ার পর এখন যিনি দিলেন তার ডান দিকে যেতে থাকে। কথা বুঝে আসে নাই নাকি? এটা হলো খানা খাওয়া, খানার মধ্যে পরিবেশনের সুন্নত তরিকা, তাই না? তাকে দিয়ে শুরু করানো। আচ্ছা, আর হাদিয়া দেওয়ার জন্য হলো, হাদিয়ার জিনিস যখন দেয় না কাউকে, হাদিয়া দিবেন, দশজন বসে আছে বা পাঁচজন বসে আছে, হাদিয়া দিবেন। এইখানে হাদিয়া কোন দিক থেকে দেওয়া শুরু করবেন? ওই যারা হাদিয়া নিবে তাদের ডান দিক থেকে শুরু করবেন। এই মশলা কি নাম, এটা শাহসাবের যে ছড়া ফজল, আরে শাহসাবেরটার নাম ফয়জুল বারী, ফয়জুল বারীর কিতাবুল মুসাকাতের মধ্যে আছে। হ্যাঁ, যে হাদিয়ার জন্য যারা হাদিয়া নিবে, যাদেরকে হাদিয়া দেওয়া হবে তাদের ডান দিক থেকে শুরু করে। আর খানার জন্য এই মশলা, কোথাও বুঝে আসে নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারও তৌফিক দেন, আমলেরও তৌফিক। চল, তাহজিব ইসলাম, খানা এক ধরনের, একই ধরনের খানা, নিজের সামনে থেকে খাওয়া শুরু করলে হয়। আর যদি একাধিক আইটেম হয়, বিভিন্ন কিসিম এক বড় খানচার মধ্যে রাখা আছে, একসাথে খাইতে বসছে, একটা ওদিকে, একটা ওদিকে, একটা ওদিকে, তাহলে যেটা নিজের পছন্দ লাগে সেদিকে হাত দেওয়া যায়, তাই না? যদি একই রকম হয়, সবাই মিলে খেজুর খাইতেছি, কিন্তু মুফতি সাহেব যেদিকে ওখান থেকে থামা মেরে ওখান থেকে লোহা, এটা দেখা যায় যে লোভা মানুষ, এটা নিজের লোভের কথা বোঝা যায়, লোভ। আরেকটা হচ্ছে নিজের অসামাজিকতা, সম্মান বোধ, সামাজিকতা বোধ, এগুলোর ঘাটতি। ইসলামের প্রতিটি তালিমে এত সুন্দর। হ্যাঁ,
অংশ
খাওয়া। এখন তো দেখা যায় যে দিনদার লোকেরা খানা খাইতেছে, খেয়ালই করে না পড়লো কি পড়লো না, ভাত পড়ে আছে বা তরকারি পড়ে আছে বা খানা কিছু বিস্কুট খাইতেছিল বিস্কুট পড়ে আছে, খাইতেই আছে, খাই দিয়ে বস হাত মুছে চলে যায়। পরে অন্য লোক যারা ফিকিরওয়ালা তারা দেখা যায় তুলে তুলে খাইতেছে, অথচ কর্তব্য ছিল যিনি খানা খেয়েছেন তিনি নিজের আশপাশ দেখবেন যে কোনো কিছু পড়লো কিনা, কথা বুঝবেন নাই। আর বিস্কুট খাওয়ার সময় এইভাবে খাইতে থাকে, খাইতেও আছে পড়তেও আছে, এটা ঠিক না। ওখানে এমন কিছু রাখা চাই যাতে এইভাবে জমিনের উপর না পড়ে যায়, ফের বিস্কুটের যে জাররা ছোট ছোট টুকরাগুলো বিন্দুগুলো সেগুলোকেও খাইয়ে ফেলা চাই, এগুলোকে এভাবে নষ্ট করা চাই না। কোথাও বুঝলেন না, মুফতি শফিজ রহমতুল্লাহ আলী গেছিলেন, মেহমান হয়েছিলেন তার উস্তাদ হযরত মাওলানা আজগর হোসেন দেওবন্দি রহমুল্লাহর বাড়িতে, তো খানা খাইছেন দস্তরখানে, খাওয়ার পরে উনি নিজে দস্তরখান মুফতি শফিজ রহমুল্লাহ দস্তরখান উঠাইতে শুরু করছেন, তো উস্তাদ হযরত মাওলানা আজগর হোসেন দেওবন্দি রহমুল্লাহ বললেন মিয়া শফি আপকো দস্তরখান উঠানা আতা হ্যায়, শফি তুমি দস্তরখান উঠাইতে জানো? এখন তো এত বড় আলেম মুফতি শফিজ রহমুল্লাহ ভাই চুপ হয়ে গেছে যে কি বলবো, বললো যে হজরতজি আমি তো কোন তরিকা খাস জানি না, বললো যে দেখো দস্তরখান উঠানোর তরিকা আমার কাছে শিখো। ফের বললেন যে দেখো এই দস্তরখানে যা পড়ে যায় দস্তরখানের মধ্যে কোথাও হাড্ডি রাখা আছে না, বড় বড় হাড্ডি গরুর হাড্ডি ইত্যাদি, তো শক্ত হাড্ডি বড় হাড্ডি এগুলি আমি আলাদা করি, এটা একটা জায়গা নির্ধারিত আছে আমার, প্রতিদিন আমি ওখানে এটা ফেলি, কুকুর হয়েছে সেগুলো খেয়ে যায়, আর যেগুলি ছোট ছোট হাড্ডি মুরগির হাড্ডি ছোট হাড্ডি নরম হাড্ডি এগুলোকে আমি আলাদা আরেক জায়গাতে দূর এক জায়গায় ফেলি, ওটাও নির্ধারিত আছে, কুকুর সেটা জানে না, কুকুরের থেকে দূরে, তো সেখানে বিড়ালরা আসে ওরা ওটা খেয়ে যায়, বিড়ালরা জানে যে এখানে আমাদের খাবার আসতে থাকে। এই আর হলো জাররাত, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে না, কণা কণা জাতীয় ছোট ছোট জাররাত, বলেন যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এগুলো আমি আলাদাভাবে অন্য এক জায়গাতে ফেলি, ওখানে পিঁপড়ারা দলে দলে এসে খাই দেয়। হযরত মুফতি শফিজ রহমতুল্লাহ বলেন আমি আশ্চর্য হলাম, আহা কি মানুষ তারা, আল্লাহকে কত ভয় করেন, সুন্নতের কত ইহতিমাম করেন, আখেরাতের কত ফিকির রাখেন। আর আমরা দস্তরখানে পড়ে যাওয়া ভাত গুলো একটু তুলে খাবো তাও পারি না, এটুকুও খেয়াল থাকে না। হ্যাঁ বলতে হয় বাবা সাহেব ওই আপনার প্লেটের পাশে ভাত পড়ছে, বলে আচ্ছা আচ্ছা, তা ওই একটা দেখাই দিল একটাই তুলে খাইল, আরো বাম পাশের প্লেটের বাম পাশে আর একটু নিচে আরো আছে সেগুলোর দিকে আরেকবার খেয়াল করবে তাও কি, এটা তরবিয়ত নাই ফিকির নাই, হ্যাঁ সুন্নতের মহব্বতের কবি, সুন্নতের মহব্বতের কবি, কোন আল্লাহ বলার হাতে তরবিয়ত হয় নাই। এক মাওলানা সাহেবকে দেখলাম সেদিন আমি আসতেছি রাস্তা ভরা মানুষ আর মানুষ, না সাধারণ লোকজন আমাদের খানকায় আসছে আলেম ওলামা সালেকিন জনাব রাস্তার মাঝখানে লুঙ্গি খুলছে, ওইখানে রাস্তার মাঝখানে লুঙ্গি খুলে টেনে পড়তেই আছে আর হাঁটতেই আছে, একদম রাস্তার মধ্যখানে ডাইনেও না বাইরেও না কোনো সাইডে না, আমি দেখে হতবাক এই কি জঙ্গলিপনা, কি ইনসানিয়ত এটা, এটাকে মনুষ্যত্ব ভাবে এটা তাহজিব, কোন মুসলমান এরকম করা উচিত? আর একজন আলেম এই কাণ্ড রাস্তার মধ্যখানে দাঁড়ায় কি, এটা কেন এরকম হয়? ওয়ুসাক্কি ইউআল্লিমুল কিতাব ফাল হিকমাত ওয়ুসাক্কি। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমার আসমানে কিতাব শিক্ষা দেন, এই কিতাবের মোতাবেক তাফসীরি জিন্দেগি, হিকমা তাফসীরি জিন্দেগি, কিতাবের আলোকে মুকাম্মল সুন্দর একটা জিন্দেগি শিক্ষা দেন, যেটার নাম সুন্নাহ। ওয়ুসাক্কিন এবং একই সঙ্গে তাদের জীবনে যেখানে যে ত্রুটি দেখেন সেটা সংশোধন করেন, এই তাসকিয়ার তরবিয়তও তিনি করতে থাকেন। কথা বুঝেন নি? কিন্তু আফসোসের কথা যে মুসলমানরা কোরআনে পাকের কিছু অংশ ধরে আর কিছু অংশ একদম ছাড়ে। সেদিন আসে এখানে বসছি মসজিদের মধ্যে, ফজরের সময় সুন্নতের সুন্নত পড়লাম, সুন্নত পড়লার ডান দিকে আসসালামু আলাইকুম, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বলে ছাড়তে পারিনি। এর ভিতরে বাম দিক থেকে এখন আমাকে বলে একজনে সালাম আলাইকুম, হাত বাড়াই দিয়েছে মোসাফা করার জন্য। এইমাত্র সালাম ফিরেলাম, মুখের উপরে সালাম দেওয়া একজনের পাশের থেকে, এটা কি কোন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে এভাবে সালাম দিচ্ছেন না? আমাদের সময় সাহাবায়ে কেরাম এরকম সালাম ফিরেলে পাশে একজন থেকে একজন আরেকজন সালাম করতেন? নামাজের হালত, কাইফিয়ত, এটা তো আল্লাহর সঙ্গে মশগুল থাকার হালত। তুমি আরেকজন পাশের থেকে নিজের দিকে তাকে কেন আকৃষ্ট করো? সালাম দিয়া, কথা বলিয়া, মুসাফা করিয়া, কেমন আছেন জিজ্ঞাসা করিয়া, কেন এটা? নাম কেবলা মুখী বসা তো আল্লাহর সঙ্গে মশগুল হালত। যখন কোন মানুষ মশগুল থাকে, কোন কাজে লিপ্ত থাকে, তখন সালাম করা নিষেধ, সুন্নতের খেলাফ। আর এই লোক তো স্বয়ং আল্লাহর সঙ্গে মশগুল, খাওয়ার সঙ্গে মশগুল থাকলেও তখন সালাম করা চাই না, মুনাসিব না, জায়েজ হওয়া এক কথা, কিন্তু এটা পছন্দনীয় না, এটা সুন্নত তরিকা না। তাহলে নামাজে মশগুল যে আল্লাহর সঙ্গে, সে তো এখনো কেবলা মুখে বসে আছে, সে হয়তো জিকির করবে, আল্লাহর দিকে মোতাবজ্জি হবে, এবং সে রসুল্লাহ সাল্লাহ আসলাম তালিম করছেন, তাকিদ করছেন, যখন সালাম ফিরাও তো এখন আল্লাহ পাকের কাছে হাত উঠাও, তাকিদ করছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম। এতটা তাকিদ যে দুই রাকাত পড়লা, এখন তুমি হাত উঠাও, হাত উঠে ফের আল্লাহ পাকের কাছে বলো রব্বি রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আল্লাহর কাছে ইয়া রব্বি ইয়া রব্বি বলিয়া আল্লাহর কাছে নিজের জরুরতের কথা পেশ করো, দোয়া করো, মুনাজাত করো। যদি করলা তো মাশা আল্লাহ, যদি না করলা পাইয়া খেদাদ, অনেক ক্ষতিগ্রস্ত হইলে তুমি। এমন মৌকা নামাজের পরে এখন দোয়া কবুল হয়, এই সময় আল্লাহর কাছে চাওয়া উচিত, এমন একটা কাজ করল না কত ক্ষতির মধ্যে তুমি পড়লা। এইরকম মৌকাতে পাশের থেকে সালাম করা উচিত বলেন। এরপরে সেই লোক এমন এক কথা বলছে যে আমি এখানে বলবো না, কি হলো ওই লোকগুলোর মাথা, কি আসছে মানুষগুলোর, কি আফসোসের কথা, তার এক দুনিয়ার খবর দিতেছে আমাকে। আমি তখন তারে কি বলবো, আমি জানি বড় বেবুজ এই মানুষেরা, বলতে গেলে এরা উল্টা পাল্টা বুঝতে থাকে। পরে আমি বললাম যে আপনার বাম পাশের লোকটা তো নামাজে মশগুল, ওনার বাম দিকজন তখনও আত্মাহিয়াতে মশগুল, বললাম যে রাখেন উনি নামাজ পড়তেছেন। কি হলো মানুষদের, যে যেখান থেকে যেটা নিয়ে ছুটছে তো ছুটছে, কিন্তু কোন মহাক্কিক আলেমের দিনের নিকট থেকে নিজের জিন্দগি শিখা, মাসলা মাসাইল জানা, মোতাজ হয়ে জানা, যে আমি তার কাছে যাই তাকে বড় মনে করে, ডিসির কাছে যায় মানুষ নিজেকে বড় মনে করে, হ্যাঁ যার কাছে মানুষ যায় তার প্রতি সম্মান বোধ থাকে, তার প্রতি আন্তরিকতা থাকে, তাকে গুরুত্ব দেয়, তার সময়ের দাম দেয়, তাকে মূল্যায়ন করে, কারণ তার কাছ থেকে আমার কাজটা আদায় করতে হবে। কিন্তু অনেক মানুষকে দেখা গেছে আলেমদের কাছে মসলা মাসাইল জিজ্ঞাসা করলো, ছোটে পাটে জিজ্ঞাসা করে, অমুক জায়গায় এরকম দেখে আসছি, আমার তো বুঝে আসলো না এই ব্যাপারে আপনার কি মতামত, আপনার কাছে শুনতে আসছি। এটাকে শিখবার তরিকা হল, এটা তো শিখবার তরিকা কি কথা, এটা তো কোন ভদ্রতার কোন চিহ্নই না, এটা ভদ্রতার কোন খাতায় কোন আওতায় পড়ে না, এটা ভদ্রভাবে কথা বলা চাই, ভদ্রভাবে আলোচনা করা চাই, জিজ্ঞাসা করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মুসলমানদেরকে তৌফিক দান করি, ওলামাদের প্রতি মহব্বতের কমি, শ্রদ্ধার কমি, এটা জীবনের বড় ক্ষতি, বড় ঘাটতি, বড় ব্যর্থতা। আখেরাতে আখেরাতে গিয়া এটা হাড়ে হাড়ে তখন উপলব্ধি হবে, তখন কি ফায়দা হবে উপলব্ধি করবে? এখানে বোঝা দরকার না, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। একজনের সালাম দেয়, আসসালাম আলাইকুম, কেমন আছেন? এই মাত্র সালাম দিলাম তো ওয়ালাইকুম বলতে হবে, তার সালাম দেওয়া সুন্নত, আর জবাব দেওয়া তো ওয়াজিব, আর জবাব শুনে দিতে হয়, কথা বুঝেন নাই? মিনমিন করেন না, নিঃশব্দে না। এখন ওই লোকের বললেন, আসসালাম আলাইকুম, কেমন আছেন, বাড়ির সব ভালো? তাহলে ওই লোক করবে কি? এটা এটা কি সুন্নত তরিকা? এটা মূর্খতা, এটা হচ্ছে একটা মূর্খতা, এ কোন শিক্ষা? কি অবস্থা আমাদের? থাও ভাই বলো, এটা যদি আন্তরিকতা হয়, মহব্বত হয়, দিন হয়, আখেরাতের ফিকিরওয়ালা আমল হয়, তাহলে শান্তভাবে সুন্নতের ভিতরে কাজ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উনি এখন জবাব দিবেন, ফের ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আবার জিজ্ঞেস করতে পারেন যে বাড়িতে সকলে ভালো, আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। তখন না এটা ইসলাম হল, তখন সুন্নত হল, তখন এটা আখেরাতের আমল হল, আর না হলে এটা আখেরাতের একটা বিপদ হল। কেন? এক মুসলমানকে পরেশান করলেন আপনি, কষ্ট দিলেন আপনি, কোন মুসলমানকে কষ্ট দেওয়ার গুণা, কষ্ট করে আমি তো থাপ্পড় দিই না, কি গুণা? যে থাপ্পড় দিলে গায়ে লাগে, শরীরে লাগে, আপনি যে আচরণটা করলেন এটা তো ব্রেনে আঘাত করছে, শরীরে আঘাতের চেয়ে ব্রেনের আঘাত এটা বড় অপরাধ, কথা বুঝুন নেই? যে ব্রেনে আঘাত করা, পরেশান হয়ে গেছে বেচারা, কি করব না করব, তরবিয়ত। এই জন্য ইউসাফিহিম, তাজকিয়া এবং তরবিয়ত জরুরি, এছাড়া মানুষের সুন্দর জীবন গঠিত হওয়া কোনোভাবেই সম্ভব না। অনেকে আবার এটা চায় যে আপনারা সবাই সুন্দরভাবে গঠিত হয়ে যান, মার্জিত হয়ে যান, কিন্তু আমি আমার দরকার নেই, আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কি কথা বোঝেন নেই? কিন্তু আমি তো আগের থেকে ফেরেশতা, জন্মের পর থেকে আমি একদম ফেরেশতা, জিবরিলের খালাতো হয়ে আমি, আপনারা হয়তো জানা নেই। অনেকের কিন্তু এই চরিত্র, এটা হতবাক লাগে আমাকে, কে কি হলো আজকে আমাদের? আমরা তাই সবাই সুন্দর কথা বলুক, সুন্দর ব্যবহার করুক, আমি যে নিচু ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, এটার এসলা এবং সংশোধনের তো কোনো দরকারই নেই। কারণ আমার ওই আসছে কিনা আমার কাছে যে তোমার সব মাপ চাকাশি করতে থাকো, এই হলো আমাদের অনেকের হালত। এটা ইনসানিয়ত না, এটা আখেরাতের ফিকিরের পরিচয় না, এটা মানুষ হওয়ার তরিকা না, জাহান্নামের আগুন নিভানোর তরিকা না। খালি নামাজ পড়ে জাহান্নামের আগুন নিভানো যায় না, খালি রোজা রেখে জাহান্নামের আগুন নিভানো যায় না, আল্লাহর বান্দাদের উপর জুলুম থেকেও বাঁচা চাই, কথার দ্বারা জুলুম, আচরণের দ্বারা জুলুম, মদমেজাজির দ্বারা জুলুম, একজনকে অপমান করার দ্বারা জুলুম, সে যেই হোক, ছোট হোক, বড় হোক, আপন হোক, পর হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, কারো উপরে জুলুম করা যায় না। কিন্তু কি অবস্থা, এত বেপরোয়া আমাদের সঙ্গে থাকে এবং খানকায় থাকে, সারা বৎসর ঘুরে জুলুম এত করতে থাকে, সব মানুষ পেরেছেন, সব মানুষ হতবাক, সব মানুষ অতিষ্ঠ, আমাদের মাথার যন্ত্রণা। কিন্তু যার সমস্যা তাকে বুঝে নিয়ে সে মানতেই রাজি, আমি তো ঠিক আছি, অমুকেই অপরাধ। এইরকম যে ফেরেশতা নিজেকে মনে করেন যে আপনি ঠিক আর আমরা সবাই ভুলের মধ্যে আছি, আপনার খানকায় থাকা উচিত না, সোজা আপনি অন্য কোথাও ঠিকানা যান যেখানে দুনিয়া আপনাকে ফেরেশতা মানবে। হ্যাঁ না, যেখানে যদি নিজের এসলাহের নিয়তে না এসে থাকেন, কেউ অন্য কোন উদ্দেশ্যে এসে থাকেন যে আমি শুদ্ধ এবং ভদ্র এবং সভ্য ফেরেশতা ফয়েজ পৌঁছাতে আসছি, তা আপনার এখানে ফয়েজ পৌঁছানোর কোন ঠিকানা না, কোন অন্য জায়গায় চেম্বার করুন সেখানে ফয়েজ পৌঁছান, এখানে তো নিজের শিক্ষা, নিজের শিখবার জন্য, নিজের পশুত্বকে দূর করে মানুষ হওয়ার জন্য আসা উচিত। আর এই নিয়ত না থাকলে এখানে থাইকা দিন রাত কষ্ট দেওয়া, জুলুম করা, আঘাত করা, পরেশান করা ঠিক না। সকালে শুইতে গেছি, এত মাথায় কষ্ট হইতেছিল, কোন ক্রমে ঘুম আসতেছে না। কিছু বিদ্ঘুটে তবিয়তের দোষ তাবের কারণে এত বেশি কষ্ট হইতে থাকে, ঘুমই আসতেছিল না। এই হল লোকদের হাল। সারা সারা দুনিয়া আছে, সারা পৃথিবী আছে, যার যেখানে ভালো লাগে সেখানে যান, সবাই এক জায়গায় বসে থাকা কোনো জরুরি না। এই ছেলে উঠো ভাই, পিছনে যাও, একদম বাইরে যাও, ওইখানে যাও, পিছনে যাও, একদম সর্বশেষ প্রান্তে যাও, কাছে বসে বসে ঘুমাইতে থাকে, নামাজেও ঘুমায়, আবার এখানে বসতো তুমি, তোমাকে বলছি সর্বশেষ প্রান্ত, এখানে সর্বশেষ প্রান্ত, সব মানুষের পিছিয়ে বসো, আরেকজনের ডিস্টার্ব না করো। তোমার সামনে আর তোমার পিছনে কেউ না থাকে, সবার শেষে বসো। নিজের বিমারির কোন চিকিৎসাই করা হয় না, তাই না? ওখানে করাচি থেকে আহবাবরা তার যারা সম্পর্ক রাখে ফোন করতে থাকে, মেসেজ দিতে থাকে যে আমার এই সমস্যা, অসময়ে আমার এই এক একটা চুল চেরা জিজ্ঞাসা করে, এত খুশি লাগে রাজীব এই মানুষগুলি। এইখানের যে ভদ্রলোকেরা সম্পর্ক রাখে জিজ্ঞাসাই করে না, কোন কথা জিজ্ঞাসা করা, নিজের পরামর্শ করা, যাদেরকে বিশেষ করে তাদেরকে এই যাদুর দেওয়া হয়েছে, মনে হয় যে সারা বছর দশটা কথাও জিজ্ঞাসা করে না। এটা ক্যান্সারের আলামত, ভয়ঙ্কর বরবাদির আলামত। কোন বিষয়ের জিজ্ঞাসাই দরকার হয় না, এগিয়ে ফেরেশতা হয়ে গেছেন একজনে, কোন মশওয়ারারই দরকার হয় না। কি বিষয়, নিজের ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করা চাই, এলমি জীবনের মশওয়ারা করা চাই, নিজের আখলাক আমলের মশওয়ারা করা চাই, রোজা নামাজের সম্পর্কে মশওয়ারা করা চাই, যেখানে যে ঘাটতি ত্রুটি, নিজের তাকওয়ার জিন্দেগি সম্পর্কে মশওয়ারা করা চাই, নিজের পারিবারিক জীবন সম্পর্কে মশওয়ারা করা চাই, ছেলে মেয়েদের ব্যাপারে মশওয়ারা করা চাই। যখন যেখানে যে বিষয়ের দরকার পড়ে, কোন ফিকির নেই, কোনই ফিকির নেই, আসা যাওয়াও করে না, এই লোকগুলো যোগাযোগও রাখে না, কি হবে, ফায়দা কেমনে হবে? এই দল বান্ধা মিটিং করলে কি মোহাম্মদ থানবীর তালিমকে খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ এভাবে বয়ান করছেন, চার হক মুর্শিদ কে হ্যাঁ রাখ উমর ভর তুন কো ইয়াদ, ইত্তেলাও ইত্তেবাও ইতিকাদ ও ইনকিয়াদ। নিজের শায়েখের চারটা হক সারা জীবন মনে রাখো, একটা হলো নিজের ভালো মন্দ দুটোই শায়েখকে জানাইতে থাকা, উন্নতি হলো জানানো, অবনতি হইলেও জানানো, দুটোই জানানো, শুদ্ধটাও জানানো, অশুদ্ধটাও জানানো। আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে দিল লাগে, তারা কি হচ্ছে, নূর উপলব্ধি হচ্ছে, এটা দেখলো এখানে শায়েখ প্রয়োজনীয় পরামর্শ দিবেন যে যাতে উন্নতি হয়, যাতে উন্নতি ব্যাহত না হয়, যাতে কোনো এক্সিডেন্ট না হয়, সে ব্যাপারে তিনি কোনো পরামর্শ দিবেন। কি কথা বলেন নাই? হ্যাঁ, তো মন্দ হাল থাকলে তো সেটা অবশ্যই জানানো চাই, হিম্মতের সাথে জানানো চাই, পরামর্শ দিলে সেই মোতাবেক চলবে। তো ইত্তেলা ও ইত্তেবা, শায়েখ যেটা পরামর্শ দেন সেটাকে মানা, সেই মোতাবেক চলা। আর প্রথম তো জানাই না, এখানে খানকায় পড়ে থাকে দলে দলে, আহবাবরা খায় ঘুমায় ঝগড়া করে ফাসাদ করে মিটিং করে গপ করে মোবাইল টিপতেই থাকে দিনরাত, কিন্তু কোনো কিছুই জানানো, পরামর্শ নেওয়া যে আমার মানুষ হওয়া দরকার, ফিকির নেই, কোনোই ফিকির নেই। এই মারকাজুন নূরের হুজুর রাজারা এখানে সম্পর্ক রাখে, সারাটা বৎসরে দুইটা কথাও জিজ্ঞাসা করে না। সারা দেশ ব্যাপী ওয়াজে ব্যস্ত, খালি ওয়াজ মাহফিল করে লোকদেরকে হেদায়ত করতেছে। শাসাব হয়ে গেছে একজন, নিজের পশুত্ব দূর করা মানুষ হওয়া এটা দরকারই নেই। ফেরেশতা হয়ে গেছে একজন, বাদশাহ হয়ে গেছে, কি বলবো বল। ইত্তেলাও ইত্তেবা, শেখ যেটা বাতলান সেটা মানা, সেটার উপর চলা, কিন্তু এইরকম লোকের বড় অভাব সব বুঝতে। অনেকেই এরকম দেখতে পাইতেছি যারা মনে করে এই বিষয়ে শেখকে জানে মশওয়ারা নিয়ে চলা ঠিক হবে না, কারণ ওটা বলে দিলে ওটা মানতেই হবে, আর মানতে গেলে আমার সমস্যা হবে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটার উপরে চলা যাবে না, ওইটার উপরে চলা জরুরি, এজন্য না জানানো জরুরি। কেউ যদি আরেকজনকে আরেক সাথীকে বলে এটা জানান, শেখকে জানায় পরামর্শ করে চলেন, সব ব্যাপার জানানো জরুরি, এও বলে। এদের কাঁধে ইবলিস সওয়ার হয়েছে, এদের ধ্বংস এবং ব্যয়জ্যোতি এবং লাঞ্ছনা অবধারিত। যারা নিজের নিজের শায়েক নিজের মুরুব্বী থেকে বিচ্ছিন্ন হয়ে চলে তাদের পরিণত হয় জিল্লতি এবং লাঞ্ছনা। কামিয়াব হওয়ার এটা তরিকা না, শায়েকের সামনে নিজের তাফবিজ কামেল করা চাই, পূর্ণভাবে নিজেকে ন্যস্ত করে দেওয়া চাই, কোন কমে নিজের রায়ের উপর চলা চাই না। ফানায় রায় কিছু হিম্মত না পাইয়ে কেউ আপকে কি মাহফিল মে যাইয়ে। হ্যাঁ, তরিকতের উসুর বয়ান করছেন মৌলানা শাহ মোহাম্মদ আমসাহ রহমতুল্লাহ আলাই, যে শেখের সামনে নিজের রায় নিজের মতামত এটা যদি চূর্ণ করতে না পারো তা আল্লাহ বড়দের কাছে যাও কি জন্য। ফানায় রায় কিছু হিম্মত না পাইয়ে কেউ আপকে কি মাহফিল মে যাইয়ে। বলেন সমস্ত সালেকের সমস্ত বরবাদির বুনিয়াদ প্রধান কারণ হল তাজভিজ, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া, তাজভিজ। আর এটার একমাত্র এলাজ এবং চিকিৎসা প্রতিকার হল তাজভিজ, আমার রায় না, আমার সিদ্ধান্ত না, আমার মতামত না, শায়েখ যেটা বলেন এটা ফাইনাল, ইতমিনানের সাথে সেটাকে গ্রহণ করা। হ্যাঁ, তো ইত্তেলাও ইত্তেবা, একটা হল ইত্তেলা মানে জানানো শায়েখকে, ভালো বন্ধু দুই বিষয়ে জানাই যে থাকা, ও ইত্তেবা এবং মানা যেটা শায়েখ বলেন, ইতিকাদু ইনকিয়াদ এবং এটা বিশ্বাস করা। শেখ হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন শেখ নায়েব রসুল হতা হয়, যিনি শেখ তিনি আল্লাহ রসুলের নায়েব। আর হযরত থানভী বলেন শেখ কি মাইয়ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইয়ত হ্যায়, কামালাত আসবিয়াত আস, শেখের সঙ্গে চলা মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলা। হাকিমুল উম্মত বলতেছেন এসব মামলা, তো শেখ যেটা মশওয়ারা দেন মনে করা এইটাকাত মানে এর ভিতরে আমার নফা, এর ভিতরে আমার কামিয়াবি, এটাকে বিশ্বাস করা, কি কথা বুঝুন না, এইটাকাত মানে এই ধারণা রাখা, এই বিশ্বাস করা যে শেখের মশওয়ারার মধ্যে শেখের কথা মানার মধ্যেই আমার ভালাই আমার কামিয়াবি। ইনকিয়াদ, আর সেটাকে কায়েম মনোবাক্যে মানা, ইনকিয়াদ মানে একদম কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অসংকোচে নিঃসংকোচে সেটা মানা। এতে কাজ তো ধারণা রাখা যেটা উপকারী, এতেই ফায়দা। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি নাফরুল্লাহ তাআলা বারকাতাহু বলছিলেন যে এটা হাকিম এটা মাওলানা গঙ্গুহির আজীব মাকাম ছিল শেখের মামলায়। তিনি বলতেন যে নিজের শেখকে সারা জাহানের সমস্ত মাশায়েক থেকে আফজল মনে করা, উত্তম মনে করা, সমস্ত মাশায়েক থেকে আমার শেখ সমস্ত মাশায়েক থেকে উত্তম। তো মাওলানা গঙ্গুহি ওই মাকামের ছিলেন, তিনি এইভাবে বলছেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি এটাকে একটু ব্যাখ্যা করছেন, এইরকম সবাই তো পারে না, গিরে অমুক বড় সাহেব, অমুক বড় বুজুর্গ, অমুক বড় অলি আল্লাহ, তার চেয়ে অমর সাহেব উপর এটা কেমনে মানি? কি কথা বুঝেন নাই? অনেকের এই মাথায় এটা আসে না, এটা ভিতরে ঢুকে না। যদি কাউকে আল্লাহ একটু অফিক দেন তো পাবে না, আসা আল্লাহ ভালো কথা। মহার থানবি ব্যাখ্যা করে বলছেন যে আপনি শেখ কর্তা মা মাসায় সে আপনি দিয়ে আনফা সমঝে। আচ্ছা, থাকিউল থানবি বলেন যে নিজের শেখকে সমস্ত মাসায় থেকে নিজের জন্য সবচেয়ে উপকারী মনে করা, কারণ যার সঙ্গে তার মুনাসাবত রুহানি তার দ্বারাই তার রুহানি তারা কি হবে অগ্রগতি হবে। এই দৃষ্টিতে আমার শেখই আমার জন্য সবচেয়ে উপকারী। কথা বুঝেন নাই? ওই জাওকেরও লোক আছে আর এই জাওকের লোক তো অনেক আছে মাশাআল্লাহ। আউয়াল জাওকের লোক হয়তো বা কম, কিন্তু জাওকে সালের লোকের সংখ্যা মাশাআল্লাহ সালেহীনের মধ্যে অনেক আছে। কিসমত যার যার কিসমত, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আমার শায়খ রহমুল্লাহ জাওক ছিল, তার রুচি ছিল যে হযরত বলতেন যে আমি সাহাবী ফুল রহমতুল্লাহ আলীকে এক নজর যখন দেখছি, পয়লা নজর দেখলেই মনে হয়েছে হায় সাফুদ্দিন তাবরিজিকে পেয়ে গেছে। পয়লা নজরে সাহাবী ফুল পূর্বে এক নজর পড়তেই হযরত বলেন যে আমি আমার দিল আওয়াজ দিছে, দিল থেকে আওয়াজ আসছে যে তোর ফসল সাফুদ্দিন তাবরিজিকে পেয়ে গেছে। শাহাবুদ্দিন ফুলপুরীর ইন্তেকালের পর আমার শেখ রহমতুল্লাহ আলী মাওলানা আব্দুর রশীদ রহমতুল্লাহ আলী বলতেন তিনি আমার শামসুদ্দিন তাবরিজি, তিনি আমার জালালুদ্দিন রুমি। কি কথা বুঝেন নাই? আর মাওলানা জালালুদ্দিন রুমি তো শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলী বলছেন আয় তুই ইমান এমা ইসলাম এমা, আপনি যেদিকে টানবেন যে রাস্তায় ডাকবেন সেটাই ইমান, সেটাই ইসলাম, সেটাই দিন। এসা নিজের শেখকে মানতে হবে। ইসলাম আপলাতুন ও জালি সুনুসে মা, আপনি আমার আপলাতুন, আপনি আমার জালি, আপনি আমার মহান চিকিৎসক। কি মানুষ তারা ছিল, ও আবাই সুহান আজীব হাল। তো যাদের হযরত হাকিমুল উম্মত থানবী বলতেন শেখের প্রতি যার আকীদত আজমত মহব্বত যত উঁচু হয় তত উঁচু তাআল্লুক আল্লাহ তার নসীব হয়। আমার শেখ রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা কি মহব্বত বখদরে হুব্বে শেখ আতা হতি হয়, শেখের মহব্বত যতটুকু আল্লাহর মহব্বত ততটুকু নসীব হয়, তত উঁচু নসীব হয়। আর ওদের থানবী বলতেন মহব্বত ওহি মোতাবর হ্যায় আর নাফে হতি হ্যায় জো আজমত কে সাথ সাথ হো। শেখের মহব্বত সেটাই কাজে লাগে, অর্থাৎ সেটাই মানুষকে মানুষ বানায়, আল্লাহ ওয়ালা বানায়, যে মহব্বতের সঙ্গে শেখের মধ্যে শ্রদ্ধাও অটুট থাকে। মহব্বত আছে, জান দিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু শ্রদ্ধা নাই, আদব নাই, তমিজ নাই, শ্রদ্ধা নাই, তাই না? ফের কামিয়াবি অর্জন হয়, কামিয়াবি তো কাম সে হবি নাকি হুসনে কালাম সে হবি। আল্লাহর মহব্বতের রাস্তায় কামিয়াব হবে আল্লাহ পর্যন্ত বুঝবে যখন এই পথের যে কাজ সেটা তুমি সঠিকভাবে করো, সুন্দর সুন্দর কথা বলতে পারলে। এতে কি হবে? স্বাস্থ্যে জানো, সুন্দর কথা বলতে জানো, খুব সাজগুজ, চমৎকার পোশাক, রাজকীয় পোশাক, আর কথাবার্তা এমন কথার ফুল জুড়ি, সুন্দর সুন্দর কথা, কিন্তু আখলাক বরবাদ, ব্যবহার নিচু, শেখকে মুহূর্তে মুহূর্তে আঘাত করো, এতে কি কামিয়াবি অর্জন হবে? মাওলানা থানবি এত মর্দাস্ত করতেন, এটা এক মুরিদ এত কষ্ট দিয়েছিল, শেষ পর্যন্ত মাওলানা থানবি বলছে মুজি মুরিদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই লোকের মৃত্যুর সময় বড় করুণ অবস্থা হয়েছে। হাকিমুল উম্মত থানবি তাকে একবার মানে ও এত নিচু নিচুতা দেখাইছে, এত খারাপ ব্যবহার করছে হাকিমুল উম্মতের সঙ্গে, আগের হযরত বরদাস্ত করছেন, পরে সহ্য করতে না পেরে পরে খানকার থেকে বাইর করে দিয়েছেন। সে বাড়িতে যাওয়ার পরে বলে যে আর যাবো না ওখানে, ওনার কাছে আর যাবো না, কি ছেকছি আমি, বাস হজর থানবী দেখলেন যে শামুক বলতে বুজুর্গানের দিন বলে যে শামুকও পাকাঠে, বড় তলোয়ার লাগে না, তাই না, বড় অস্ত্র লাগে না, শামুকও পাকাঠে। তো শায়েখ মানুষ যাকে বানায় তো তার সঙ্গে গুস্তাখির কারণে করুণ পরিণতি আসছে। হজর থানবী বলছেন শায়েখকে যে কষ্ট দেয় তার সর্বনিম্ন শাস্তি পৃথিবীতে যেটা হয়, মৃত্যু পর্যন্ত অশান্তি পেরেশানি কখনো ছুটে না, কঠিন কালো এর থেকে মুক্তি পায় না, এমন পেরেশানি দিন রাত পেরেশানি চলতেই থাকে, এর থেকে বাঁচার কোন উপায় থাকে না, এত ভয়ঙ্কর বিপদ। হজরত থানবী দেখলেন এক বন্দা কষ্ট পাবে, পেরেশান হবে, দেখি এটা দূর হোক। হজরত ওর এই সংশোধনের নিয়তে যে ওর অবস্থার পরিবর্তন ঘটুক হাতিয়া পাঠাইছেন ওই লোকের বাড়িতে, ওই মুড়িদের বাড়িতে, সেই লোক হাতিয়া প্রত্যাখ্যান করে দিচ্ছে। হজরত থানবী আফসোস করছেন যে আমি আর কি করব, পরে মৃত্যুর সময় করুণ অবস্থা হয়েছে, বড় কঠিন এবং করুণ হালতে তার মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করেন। চার হক মুরশিদ কে রাখ উমর ভর তুন কুয়াদ ইত্তলাউ ইত্তিবাউ ইতিকাদ ইনকিয়াদ। এই শের আমি বড় সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আমার স্থায়ী চিঠিতে জীবনের প্রথম সরোজ আমির বছর লিখছিলেন, সরোজ আমি যখন পড়ি হুজুর তখন আমার স্থায়ী চিঠিতে লিখছিলেন। আর এই শের আমি ময়ূর সিনেমা শাহ রহমার জবানে আমার নিজ কানে শুনছিলাম, মস্ত হয়ে হয়ে অন্ধতে শের পড়তেন হুজুর মহারাজ শাহ। কি বলবো, কি জমানা ছিল, কি জমানা দেখছিলাম, শুনতেছেন ভাইরা কি আজকে আমাদের এলেম, এলেম কতটুকু, আমল কতটুকু, যোগ্যতা কতটুকু, ইজ্জত মর্তব্য আমাদের কতটুকু, যেটা আমরা মিটাইতে পারি না যে এত বড় শাসন হয়ে গেছে। আল্লামা শাব্বিরাউদ উসমানির থেকে বড় হয়ে গেছে এক একজন, মহারাজ জাফরাউদ উসমানির থেকে বড় হয়ে গেছে এক একজন। তারা একই অবলম্বন তাদের সঙ্গে কি অসমতা করছেন, আল্লামা শাব্বিরাউদ উসমানিকে খানকা থেকে বাইর করে দিচ্ছেন, বড়রা কাঁদতে কাঁদতে শেষ ফিরে আসছেন, কিন্তু হজরত ফের খেলাফত ফেরত দেন নাই, খেলাফত কেটে দিয়েছিলেন। বলছে যে আমার পুরীদের সঙ্গে বসার পারমিশন দিলাম, এটুকুকে তিনি সৌভাগ্য সাদত বড় নিজের জন্য অনেক বড় নিয়ামত মনে করছেন, সারা জীবন হাকিমের মতির উপরে উৎসর্গ হতে থাকছেন। যে নিজেকে মিটায় বিনয়ের সাথে চায় আল্লাহর মহব্বতের সরাব দৌল তারি নসিব হয়, আর নাজ ও নখরে কারে জুমায় আশা যে মেজাজ দেখায় গর্ব দেখায় অহংকার দেখায়, তাই না, তো ফের সাফে রাখতে হয় উসকো তশনা কাম সে মাহরুম হয় বঞ্চিত হয়, কিছুই করার থাকে না। চলো ভাই আজকে তোমরা শোনাবো না কিছু, এই পথে চলার জন্য উসুল আছে, আদাব আছে, আকাম আছে, স্বেচ্ছাচারিতার দ্বারা এই রাস্তা অতিক্রম হয় স্বেচ্ছাচারিতার দ্বারা, কিন্তু কিছু লোকের কিছু আহ্বাবদের দেখলে মনে হয় তার প্রধান উসুলই স্বেচ্ছাচারিতা, প্রধান উসুল ২৪ ঘন্টার প্রধান যে উসুল সেটা হল সার্বক্ষণিক স্বেচ্ছাচারিতা, যা খুশি তা করতেই থাকে। কি হল লোকদের কিছুই বুঝে না, কি ফায়দা এখানে ১০০০ বছর এইভাবে বে উসুলের সাথে পড়ে থাকে, কোনই ফায়দা হবে না, কোনই লাভ হবে না, বে উসুলের সাথে কোন ফায়দা হবে না, উসুলের সাথে অল্প সুবতে অনেক ফায়দা, বে উসুলের ১০০০ বছর যে ফায়দা হওয়া কোনদিন সম্ভব না। রাত্রি রাত্রি তিনি বলেন যে একবার আমি এক মসজিদে নামাজ পড়লাম, বসেছিলাম কিছুক্ষণের জন্য, জিকির অগারাতে বসে করছিলাম, দেখলাম যে মসজিদের এক কিনারায়, মসজিদের এক প্রান্তে একটা যুবক ছেলে এমন অজোরে কাঁদতেছে আমি হতবাক, এইরকম কান্দে মানুষ আল্লাহর জন্য আজব। বললেন যে আমার মন ভীষণ প্রভাবিত হল, ভীষণ আমি আপ্লুত হলাম যে কত বড় বলি আল্লাহ কি জানে। আমি অপেক্ষায় বসে থাকলাম, উপভোগ করতে থাকলাম, দেখতে থাকলাম। বহুক্ষণ কান্নাকাটি করার পর এই যুবক এমন এক ঘটনার তার থেকে ঘটল, যেখানে বসেছে এভাবে কান্নাকাটি করতেছিল মসজিদের মধ্যে, তারও সম্মুখভাগে কোথাও কোন এক বৃদ্ধ মানুষ তার আমল শেষ করার পরে যখন মসজিদ থেকে বাইরে গেছিলেন, তখন ওই যুবক যেখানে বসা বৃদ্ধ মানুষ চোখে ঠিক মতো দেখতে পান না, হঠাৎ ওই হালকা একটু ধাক্কা লেগে গেছে যুবকের গায়ে, পরে মোনাজাত ছেড়ে দিয়ে তখন বলে হে বেআকল থাকা, আকল বুদ্ধি নাই কিছু মাথায়, ডান বাম কিছু দেখে না, চোখে কিছু দেখে না, অন্ধের মতো হাঁটতে থাকে, আমার গায়ে ধাক্কা লাগাই দিছে। ডাক্তার আব্দুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেন আহা, আমি যাকে ফেরেশতা মনে করতেছিলাম সে যে এরকম ভয়ঙ্কর শয়তানের দোষরের মতো কাজ করবে, ইবলিসের দোষরের মতো আগের কান্নায় তো সেটাকে কল্পনাও করতে পারিনি। কিছু আমল, কিছু চোখের পানি, কিছু জিকির, কিছু তেলাওয়াত, কিছু সুন্দর কাজ, কিছু সুন্দর আখলাক দিকে নিজেকে নিজেকে অনেকে অনেকে মনে করে আমি তো শাহসাব, আমি তো মিস্টার ফেরেশতা, কথা বুঝেন না? এইভাবে হয় না, হয় না? নিজের পরিচয় নিজের দ্বারা নিজে নির্ধারণ করতে নেই, নিজের মূল্য নিজের মূল্য নিজে নির্ধারণ করতে নেই, হয় না? বুজুর্গান দিন বলেন যে নিজের শায়েখের দ্বারা এই নির্বাচন করো, নির্ধারণ করো যে তোমার মূল্য কি, তোমার পজিশন কি, হ্যাঁ না? অজীব মহামলা শাহ সাহ যে সমস্ত হয় তো ভিকমাঙ্গু কো তুমি দেখি না, ও সুরত শাহানা সত্যিকার আল্লাহ মালাদের তুমি দেখোই নেই, এই জন্য নিজেকে এরকম শাহ সাহ মনে করতেছ, হ্যাঁ না? শাহ সাহ যে সমস্ত ভিকমাঙ্গু কো যা যে দিন আনে দিন খায় তাকে মনে করে তিনি একজন বড় বাচ্চা মানুষ, এই লোক তাহলে কি অবস্থার মধ্যে আছে? এইরকম এক নিচু জিন্দগি সত্য, এত উঁচু নিজেকে মনে করা, এটা কতটা পিছনে থাকার আলামত আমাদের। হিম্মত করি মানুষ হওয়ার জন্য। আমার শায়খ রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা ইনসান বানাইছে, পশু তো বানান নাই, ইনসান হওয়ার চেষ্টা করো। যে মানুষকে দিন রাত অপমান করে, বেইজ্জত করে, কষ্ট দেয়, নিঃসন্দেহে সে পশু ছাড়া কোশ্চিন কালো সে ইনসান না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বস্তু বিষয়ে বলেন এই কে মি বিন খেলাফ আদমান্দ নেস্তব্দ আদম খেলাফ আদমান্দ, যাকে দেখো হযরত আদমের আখলাকের উপর কায়েম নাই সে মানুষ না, মানুষের কভার আছে তার মধ্যে, মানুষের কভার। হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন ব্যাখ্যা করে যে পরিষ্কার দেখবেন যে পরিষ্কারের মধ্যে এভাবে একটা মানুষ ওই ঝুলে রাখে ডান্ডা, একটা বাসের মধ্যে মানুষ ওটা খাড়া করে রাখে, হাত দুটো দুদিকে থাকে, কালা একদম দেখলে ডর লাগে, পাখিরা যখন আসে পরিষ্কারের মধ্যে পরিষ্কার হওয়ার জন্য দেখে তো ওরা বাপরি পাহাড়া আছে, ওখান থেকে পালায় চলে যায়, ওইটা কি কোনো মানুষ দেখি? ও এমনি যে হাত দুইটা এরকম সব সময় ডান্ডা একটা হাতে এভাবে ধরে রাখে আর এইভাবে গরম গরম হয়ে থাকে, এটা মানুষ তো না, এটা মানুষের একটা কভার। এই কে মি বিন খিলাফে আদমান নেস্তাদ আদম খিলাফে আদমান, এরকম দেখতে আমাদের মানুষটার দিকে হবে, মানুষের আখলাক তো নিজের মধ্যে নাই, মানুষের জিন্দগি তো নিজের মধ্যে নাই। হযরত তাহরবী রহমতুল্লাহ আলাইহি বরদাস্ত করতে পারতেন না যে তার খানকাতে কেউ কাউকে কষ্ট দিল, এজন্য বুজুর্গানে দিন বলছেন বেশ তাজা কে আধারে না বাস, ওখানে বেশ বেশের পরিবেশ যে যেখানে কেউ কাউকে কষ্ট না দেয়, কাসেরা বা কাসে কারে না বাস, বেশ তাজা কে আধারে না বাস, কাসেরা বা কাসে কারে না বাস। এক বুজুর্গ বলছে বড় তরিকতের আল্লাহর মহব্বতের রাস্তার বুনিয়াদি উসুল যে তরিকত বজুজ খেদমতে খালক নিস, যে খেদমতে খালক মানে এখানে খেদমত সেবার অর্থে না, খেদমত মানে রাহাত রেসানি, যে ততক্ষণ পর্যন্ত তরিকত আল্লাহর মহব্বত মারিফত অর্জন হবে না যতক্ষণ না তুমি সব মাখলুকের আরামের ফিকির করো, রাহাত রেসানি মানে কষ্ট না দেওয়া, যে যত বেশি আল্লাহর মাখলুকের আল্লাহর বন্দাদের রেয়ায়ত করবে, সদাচার করবে, সৎ ব্যবহার করবে, সে তত উঁচু মানের বলি আল্লাহ। তরিকত বজুজ খেদমতে খালক নিস বতাসবি ও সজ্জা দাও দলক নিস, তসবি তালিম বেশি পড়ে, সবসময় যায় নামাজে বসে থাকে, সবসময় কান্নাকাটি করে, না না, সবসময় কোরআন শরীফের ব্যাখ্যা শোনায়, বুখারী শরীফের হাদিস শোনায়, হ্যাঁ না, সবসময় ভালো ভালো ওয়াজ করে, এতে মানুষ আল্লাহওয়ালা হয় না, হ্যাঁ না, মাখলুকের উপর জুলুম থেকে বাঁচাচ্ছে। হযরত বলতেছিলাম যে আল্লাহ মাখলুকের সঙ্গে যার ব্যবহার যত সুন্দর সে তত বেশি বড় বলি আল্লাহ। মওলানা আতারের সাহেব রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করছিলেন আপনি মওলানা থানভীর মুরিদ, আপনার শায়খ নিজের জমানার কত বড় বলি ছিলেন, আপনার জমানে শুনি একটু, হ্যাঁ না, ওনার আখলাক কেমন ছিল, ওনার আখলাক কেমন ছিল সেটা একটু শুনতাম, আখলাক কেমন, ব্যবহার কেমন ছিল। মোহন আতাইজ রহমতুল্লাহ বললেন আমার শেখ গভর্নর শ্রেষ্ঠ অলি ছিলেন, এই জন্য আখলাক ওনার সর্বশ্রেষ্ঠ ছিল। শ্রেষ্ঠ অলি কেমনি হলেন যদি আখলাক শ্রেষ্ঠ না হয়? আর আমরা মনে করি যে দিন রাত আমরা খালি তসবি তারিখ পড়তে পড়তে খানকায় ঘুমাইতে ঘুমাইতে লম্বা লম্বা বড় লোকের ওলিয়াল্লাহ হয়ে যাবে। এইসব এই কল্পনা জল্পনার বিভ্রান্তির শিকার কতকাল থাকবো আমরা? শুনতেছেন ভাইয়ারা, আকাবের হাওয়ালাতেই বলি, এরপরও যদি কারো মানার তৌফিক না হয় এর থেকে মাহরুমি আর কি হইতে পারে? চলো ফজর পর্যন্ত পড়বে, আগে চলো সর্বদা তার নূরের লেহাজ রাখে। আমার অন্তর নূর বলা থাকে, নূর নূরের জায়গায় অন্ধকার তো দূরের কথা, নূরের ঘাটতি হইলেও তারা পেরেশান হয়ে যায়। নূর কম লাগে কেন? পেরেশান হয়ে যায়। শুনতেছেন ভাইয়ারা, এক জার্রা পরিমাণ অন্তরে যদি নূরের কমি হয় আল্লাহ বলারা পেরেশান হয়ে যাবে। হ্যাঁ, শাহ আব্দুল করি ফুল রহমতুল্লাহের এক কর্মচারী ছিল, হিন্দু হিন্দু কর্মচারী, হযরত তার সঙ্গে রাগ করছেন, কড়া কড়া কিছু কথা বলছেন, তো ওই বেচারা চলে গেছে। হযরতের কি পেরেশান হয়ে গেছে, কি আলে কি ব্যাপার খেয়াল এসেছে? ওই যে ওর সঙ্গে যে ব্যবহারটা আমি একটু কড়া করছিলাম, আল্লাহ তাআলার নূর যে পরিমাণ অন্তরে ছিল তার মধ্যে কমে আসছে, পরেশান হয়ে ছুটছেন ওই হিন্দুর বাড়িতে। আমার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে পরেশানির চুটে রাস্তা ফুলে গেছে, একদিকের জায়গা আরেকদিক, আরেকদিকের জায়গা আরেকদিক, এক মাইল রাস্তা কিন্তু কয়েক মাইল রাস্তা হাঁটার মতো এত কষ্ট করে সেখানে পৌঁছে ঠিক মতো পৌঁছতে পারতেন। একবার রাস্তা ভুলে ওইদিক চলে যেতেন, আবার ফিরে আসতেন, আবার আরেকদিক চলে যেতেন, এত পরেশান হয়েছে। আল্লাহর মহব্বত যার মধ্যে থাকে, নূরওয়ালা আত্মা যার মধ্যে থাকে, তার চরিত্রই হয় একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেওয়া সে বরদাস্ত করে না। মানুষ তো দূরের কথা, মানুষকে তুমি মানুষই মনে করো না, তুমি মানুষ হবা কিভাবে? যে মানুষকে মানুষই করে না, মনে করে না, সে মানুষ হওয়ার কোন রাস্তা তার থাকে না, সব রাস্তা তার ধ্বংস হয়ে যায়। হযরত সেখানে গেছেন, গিয়ে ওই লোকের কাছে বললেন যে ভাই আমি তোমার সঙ্গে এরকম কিছু কথা বলছি, কটু কথা, আমার কথার মধ্যে একটু উর্দুতে বলে জিয়াদতি, আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সে বলেছে আপনি আমার বাপের সমান, আপনি আমাকে থাপ্পড় লাগাইতে পারেন, মারতে পারেন, সব করতে পারেন, তা আপনি এইটুকুর জন্য পেরেছেন না, তুমি আমাকে মাফ করে দাও। বলো যে মাফ করে দিস, বলো বাবা। সে বলে আমি এই শব্দই মুখ দিয়ে বলতে পারবো, আপনি এত মুখ দিয়ে আপনাকে শ্রদ্ধা করি কেমনে বলবো যে আপনাকে মাফ করে দিলাম? কি কথা বলছেন? শেখ লতিস মোহনা জাকের সাহেবের কাছে গিয়া আপনি ওসিদের মোয়াজের যা বললেন যে আপনি ওই দিন আমার রাগ কষ্ট দিচ্ছেন না, কেয়ামতের দিন দাবি নাই, হুজুর আপনাকে মাফ করে দিলাম, নিউ কোনো টেনশন থাকে পারা যায় এটা বলতে, মুসিবত লাগে তো। সে বলে যে আমি এটা বলতে পারবো না। হয়তো ফুল করি নাচুর আল্লাহর মহব্বতের বেচাইনি তাকে এভাবে এতটা অস্থির করে তুলছে। তো বললেন যা যতক্ষণ না তুমি বলবা যে মাফ করে দিলাম ততক্ষণ পর্যন্ত আমি যাবো না এখান থেকে। পরে ওই লোক বুদ্ধিমান বলল যে হুজুর আমি তো বলতে পারি না, কিন্তু যেহেতু আপনি ছাড়বেন না এই জন্য আপনার নির্দেশ মনে করে বললাম, মাফ করে দিলাম। হয়তো বুলবুলি খুশি হলেন, ফিরে আসলেন। ওই রাত্রি রসুল্লাহ সাল্লাহামের জিয়ারত নসিব হয়েছে, দেখেন যে তিনি এক নৌকা আর এক নৌকাতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম তসিব আনতেছেন, আলী রাজিউল্লাহ তাল্লাহ আনু নৌকা চালাইতেছেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন আলী আমার নৌকা তুমি আব্দুল গরিম নৌকার সঙ্গে মিলিয়ে দাও। ঘুম থেকে যাচ্ছেন, সকালবেলা নিজে খাপ বয়ান করছেন হযরত ফুলগুরি নিজে, এবং বললেন যে ওই এক মখলুকের উপর একটা মানুষের সঙ্গে আমার একটু ব্যবহার ব্যস্তম হয়েছে, আমি নত হইয়া আল্লাহর ভয়ে তার কাছে গিয়ে মাপ চাইছি, এটার প্রতিকার করছি, সংশোধন করছি। খুশি হয়ে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দিচ্ছেন যে রাত্রি রসুল সাল্লাহ আলাইহিস্লামের সঙ্গে দেখা করাই দিচ্ছেন, জিয়ারত নসিব করে দিচ্ছেন। শুনতেছেন ভাইরা, এই হল আল্লাহ পাকের মহব্বতের রাস্তার শিক্ষা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা কায়েম করতে চায় তাদের আখলাক তো এই হওয়াছে, আর যারা শয়তানের জিন্দেগি নিয়ে সন্তুষ্ট থাকে তাদের তো বিপদ সব জায়গাতে, দুনো জাহানের বরবাদি, দুনো জাহানকে বরবাদ করা। কিন্তু আল্লাহর মহব্বতে যে নিজেকে মিটায় সে বরবাদ হয় না, তার দু জাহান আবাদ হয়। বরবাদ মহব্বত কো না বরবাদ করেঙ্গে, মেরে দিলে না সাথ ও সাথ করেঙ্গে। আল্লাহর জন্য নিজের খায়েশাত, নিজের মত, নিজের চিন্তা, নিজের মেজাজকে যে মিটায় বরবাদ করে, আল্লাহ পাক নিজের মহব্বতের দৌলত দিয়া, কর্মের দৌলত দিয়া দু জাহান তারা আবাদ করে। চলুন Thank you. এখানে আমার বাসা ছিল, এই যে তানভীরদের বাড়ি না, এই বাড়িতে আমার বাসা ছিল। এখানে ভাই এরপরে এই জায়গাটার মধ্যে বাসা ছিল কিছুদিন। তো আগামীকাল আমার শেখ রহমতুল্লাহ আলাই করাচি থেকে আসবেন, ঢাকাতে তশরিফ আনবেন, আমরা প্রস্তুতি নিছি। ভোরে ভোরে আমরা এয়ারপোর্ট যাব হযরতকে আনার জন্য, ইস্তেকবাল করার জন্য। মশওয়ারা হলো কে কে যাবে, আমারও নাম ছিল। আমি সকালবেলা হাজি কামাল সাহেবের বাসায় গেলাম, গেট দিয়ে ভিতরে ঢুকলাম, যে চত্বরটার মধ্যে এখানে সোফা চেয়ার সাজানো একটার পর একটা রাখা। ওখানে আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা, যার সম্পর্কে আমার উস্তাদ ঠাকুরজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, মাওলানা আব্দুল মজিদ ঠাকুরজি রহমতুল্লাহ আলাইহি লালবাগের, তিনি বলছিলেন যে মাওলানা সম্পূর্ণ ফরিদপুর রহমতুল্লাহ চলে গেছেন, তার জিন্দা নমুনা কেউ যদি দেখতে চাও তো মাওলানা সালাউদ্দিন সাহেবকে দেখো। সৌদ সাহেব বলতেন আমার তো কোনো এখনো ছেলে পেলে নাই, তখনও ছেলে হয়নি, সালাউদ্দিনই আমার ছেলে। তো মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আমার খাস উস্তাদ, খাস মুরব্বি, তিনি ওখানে বসা। আমি আগে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মুসাফা করতে নিলে হুজুর হাত আগায় দিয়েছেন, হাত আগায় দিয়ে আমার হাত চাইতে ধরে রাখছেন, ছাড়েন না, আর ফুবয়া ফুবয়া কাঁদতেছেন আর বলতেছেন আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। এমন কান্না যে একদম মানে ঢোলের মতো চোখের পানি যেতেছে। আমি কি মাফ করবো, আমি তো একদম পেরেশান, এইরকম দৃশ্য আমি জীবনে দেখি নাই, এই পরিস্থিতির শিকার আর কখনোই হইনি। হুজুর কি মামলা, হুজুর আমি তো হুজুর উপর আমি বললো যে মাফ করে দিছি, এটা তো কেমনে কি করি। আমি বললাম হুজুর আমি তো হুজুর উপর অনেক খুশি, আমি খুব খুশি, না কালকে আপনার কষ্ট দিছি, গতকাল কালকে আমি আপনার কষ্ট দিয়েছি, আপনি আমার মাফ করে দেন। কারণ হুজুর আমি আপনার উপর অনেক খুশি, আমার কোনো কষ্ট হয়নি, আমার অনেক আরাম লাগছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি বারবার এই কথা বলতেই থাকছি, তাহলে তো আমি তো খুব খুশি, আমার খুব ভালো লাগছে, আমার বড় ফায়দা হয়েছে। পরে হুজুর কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন। ঘটনা কি ছিল যে হযরত তশরিফ আনবে করাচি থেকে, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ একদিন আমাকে, না আমি বলছিলাম হুজুরকে, সারা বাংলাদেশ হযরতের সফর হয়, ভারত পাকিস্তানের আকাবের আসেন, পুরা বাংলাদেশ সফর করেন, এক এক এলাকা আবাদ হয়, আলোকিত হয়, আমাদের ভুল হয় এই বুজুর্গান একদিন যান না, তাদেরকে নেওয়া হয় না, আমাদের ভুল এইসব নেয়ামত থেকে বঞ্চিত, আকাবের আলো থেকে বঞ্চিত, এটা কষ্ট লাগে। তো হুজুর বললেন যে কেমনে নিবা, আমাদের ভোলা থেকে এই বুজুর্গের কদর করার আপ্যায়ন করার মতো এরকম ইন্তজাম আছে? তো আমি বললাম যে হুজুর সম্ভব এটা, ইনশাআল্লাহ চেষ্টা করলে এটা করা যাবে। দেখো তুমি পারলে করো। পরে পীর ভাইদের নিয়ে মিটিং হল, তো ভোলার জন্য কয়েকদিনের প্রোগ্রাম এটা পাশ হবে, ভোলার জন্য কয়েকদিনের প্রোগ্রাম পাশ হবে, ঠিক আছে, খুব খুশি। বিরাট আকারের অনেক বড় বড় আকারের সুন্দর পোস্টার করা হয়েছে যে হযরতওয়ালা করাচি, হযরতের নাম খুব সুন্দর, বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ কি আক্তার সাহেব দামোদর কাজীর ভোলায় শুভা গমন, বিরাট পোস্টার। সমগ্র ভোলার দক্ষিণ উত্তরে একদম পোস্টার ছেয়ে গেছে, ওলামাদের পূর্তিকে মুসলমান ভাইরা দিনদার তবকা একদম বেকুল হযরতকে পাওয়ার জন্য। ঠিক যেদিন হযরত আসবেন তার আগের দিন এখানে ঘালকানগরে মিটিং, এখানে কয়েক পীরবাই ভেটো দিলেন ভোলার সফর হবে না, হযরতের কষ্ট হবে। শুনতেছেন আপনারা, এই উদ্যোগটা নিচের মূলত হজরত মাওলানা সালাউদ্দিন শাহ রহমতুল্লাহ হুজুর মুরব্বী হয়ে এই ভোলার প্রোগ্রাম করাইছেন। আমি তো হুজুরের সহযোগিতা করছি মাত্র, খেদমত। হুজুরের সামনেই মিটিং আর সঙ্গে হজরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি হুজুর রহমতুল্লাহ, দুজন আমার উস্তাদ, বড় আলেম। এমন পীর ভাইয়েরা ভেটো দিলেন যে না, ভোলার প্রোগ্রাম সম্ভব না, হজরতদের কষ্ট হবে। তো ওনারা এরকম বললেন, কথা শেষ। আমি বললাম ওনারা শেষ করলে পরে আমি বললাম ভোলার প্রোগ্রাম অবশ্যই হবে। এখন তারা প্রেশার, তারা ভেটো দেওয়া হবে না। আর আমি তো শুনলাম চুপচাপ, কথা শেষ করলে আমি পাল্টা বললাম অবশ্যই হবে ইনশাআল্লাহ। তা আমার কথা শুনে বীরবেরা সব মানে আমতা আমতা করে, কি উত্তর দিবে? মানে মৌলবী আর অমৌলবীর ঝগড়া না এখন, বিতর্ক। তো তারা কতক্ষণ চুপ করে আছেন, তা আমি চুপ, আমি মাথা নিচু করে রাখছি। কারণ বিপদ হলো আমার দুই উস্তাদ সামনে, তাদের সঙ্গে তু লড়াই সুযোগ নাই। যাই হোক, পরে একটু পরে ওই একই ব্যক্তি আবার একটু পরে বললেন, হজরত বলেন অনেক কষ্ট হবে, এজন্য এটা ফাইনাল বলার প্রোগ্রাম হবে না। উনি থামছেন, ফাইনাল থামলে আমি আবার মাথা তুললাম এবং বললাম যে বলার প্রোগ্রাম এতদিন আগের থেকে নির্ধারিত, পুরা ভোলায় প্রচার হয়েছে, পোস্টার হয়েছে, হুজুর এই ভোলার প্রোগ্রামের উদ্যোক্তা ব্যবস্থাপক, না হলে অনেক পরেশানি হবে, এজন্য ভোলার প্রোগ্রাম ইনশাআল্লাহ অবশ্যই হবে। কি কথা বুঝেন নাই? এর মধ্যে মাওলানা সালাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এমন জোরে ধমক দিলেন আমাকে, আমার উস্তাদ তো ভীষণ জোরে যেন বজ্রপাত হল, এত জোরে ধমক মারছেন আমাকে। ওই রকম ধমক যদি এখন আমি লাগাই মাথা ধরে যাবে আমার, শুয়ে থাকতে হবে গিয়ে। এবং বললেন যে আপনি বেশি কথা বলেন। হুজুরের কথা শুনে আমি চুপ, একদম জিম দিয়ে বসে আছি, খামোশ, মাথা নিচু, অনেকক্ষণ বসে আছি, একদম নীরবতা, সুনসান নীরবতা, কেউ কথা বলে না। হুজুরের ধমকের ছুটে সবাই কাঁপতেছিল। ওই পীর ভাইরা পাইছে জবরদস্ত এক সুযোগ, এই সময় কাজটা বানায়নি। আরো তো চুপ করে বসে আছে এখন জিম দিয়ে। ওই তাল মিলেন ছোটবেলা হুজুরের কাছে যে বয়সে পড়ছিলাম ওই রকম তাল মিলমিল জমানার মধ্যেই বসে আছে চুপ করে দমক খেয়া। এরপরে ওই একই ব্যক্তি অন্যান্য পীর ভাইরাও আছেন, তাদের মুখপাত্র হইয়া আবার তিনি মুখ খুললেন, যাই হোক তো কথা হলো ভোলায় হজরত যাইতে পারবেন না, আমরা এখানে অন্য প্রোগ্রাম সেট করি, ওটার বদলে ভোলার প্রোগ্রাম হবে না। আমি আবার মাথা তুলে এবং বললাম ভোলার প্রোগ্রাম অবশ্যই হবে। সব হতম বলছে কি হলো এটি, এখনো দুই হুজুর চুপচাপ। বস গেল এই দিন, ভোলার প্রোগ্রাম বহাল থাকলো। পরের দিন ভোরবেলা এই ঘটনা, হুজুর আমার হাত ধরে এই কান্নাকাটি যে আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আপনি বলার অভ্যস্ত ছিলেন, হ্যাঁ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে কালকে কষ্ট দিয়েছি। ওই যে ধমক দিয়েছিলেন সবার সামনে, এটা আজীব মামলা। বিষয় হচ্ছে যে ওই যে ধমক দিয়ে গেছেন আর ওই ভিতরে পরেশানি অস্থিরতা এমন পয়দা হয়েছে, আর আরাম নাই, শান্তি নাই, যে আল্লাহর তরফ থেকে গ্রেফত হয়। তুমি করছো কেন আমার পান্দারে, তুমি দমক দিলা, এসা করলা, তেসা করলা, মানে আল্লাহ ওয়ালা যারা হন সাহেব নিষ্পত, তাদের কলবের মামলা এরকম থাকে সর্বক্ষণ আল্লাহ পাকের হাতের নেগ্রানি অব্যাহত থাকে, দৃশ্যমান থাকে। এজন্য কোন ভুল বিচ্যুতি ঘটলে আল্লাহ পাকের তরফ থেকে তাদের মদত হয়, নসরত হয়, দস্তগিরি হয়। কি কথা বুঝলেন? আমি তো একদম জড়সড় হয়ে গেছি হুজুর যখন বলছেন যে আমরা মাফ করে দেন। যাই হোক, আমি তো হুজুর হাত ধরে, হুজুর হাত ছাড়েন না, আমি বলতেই থাকছি, বলতেই থাকছি। পরে হুজুর খুশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, যখন উনি দেখছেন, উনি ছাড়েন নাই যে নিজের কলবের উপর নজর রাখছেন, আবার দিলের মানে যে কুদূরত যেটাকে বলে সেটা দূর হচ্ছে কিনা, হ্যাঁ না, এটা মরিন ভাব, এটা কাটছে কিনা, তখন দেখবেন ধীরে ধীরে এটা খতম এবং নূরানিয়ত উপলব্ধি হচ্ছে। তখন উনি গ্রিন সিগন্যাল উপলব্ধি করতেছিলেন ঊর্ধ্ব জগৎ থেকে যে ঠিক আছে তুমি যথেষ্ট প্রতিকার করছো, এখন ঠিক আছে, এর উনি হাত ছাড়ছে আস্তে আস্তে। সন্তোষ ভাইরা, এই জন্য আজীব মামলা এখানে আল্লাহ পাকের মহব্বতের জগতে এই দৌলতের সন্ধান ওই মানুষরা প্রত্যেকের পাবে যারা এইভাবে স্বচ্ছ মনে পরিচ্ছন্ন হৃদয়ে আলোকিত হৃদয়ে আল্লাহ পাকের নৈকট্যে এবং সম্বন্ধে রেসমাল্লায় দণ্ড হইয়া চলার এখনো কোন রাস্তা এক কদমও হাঁটেনি। কথা বুঝেন না, কিভাবে এই মানুষরা এই সন্ধান পাবে, এই রাস্তার কামিয়াবি কিভাবে অর্জন হবে, সেভাবে যদি আমরা হিম্মত না করি, সেভাবে ফিকির না করি, হ্যাঁ, যে আমি এক বছর পর্যন্ত একজনের উপর খেপা, দুই বছর পর্যন্ত একজনের উপর ক্রুদ্ধ, এই ক্রোধ ভিতরে নিয়ে চলতে থাকা 24 ঘন্টা এটা ইবলিসের কাজ কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে মানুষ যে ক্রুদ্ধ হয়, গুসা হয়, রগ রগ ফুলে যায়, এটা আলামত যে শয়তান আগুনের তৈরি, সেই শয়তান তার সঙ্গে আছে, সেই কারণে গুসা এবং ক্রোধের কারণে তার রক্ত রগ রগ সব ফুলে যেতেছে। এও বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাম তারাও ইলা ইত্তিফাকি আওজাজি, তোমরা কি দেখো নাই যে ওর রগ গুলি কেমন ফুলে যায়? আমার শায়খ রহমাতুল্লাহ ব্যাখ্যা করে বলছেন এই যে একটা অগ্নিবোধ হাল আগুনের মতো একটা অবস্থা হয়ে যায়, হ্যাঁ না, এটা কি সুন্নতের গুসা? এক মুসলমানকে অপমান করার গুসা, বেইজ্জত করার গুসা, লাঞ্ছিত করার গুসা, তারপর যে ক্ষিপ্ত থাকার এই যে হালত, এটা কি কোন রহমতের হালত? এটা কোন নূর নাজিল হওয়ার ওয়াদা আছে এটার উপরে? এটার উপরে পূর্বে রাহিন ওয়াদা আছে? এইরকম একটা ঘৃণিত অভিশপ্ত হালত আমরা 24 ঘন্টার ভিতরে লালন করি আর আল্লাহ বলা হতে চাই কি অবস্থা? হাম খোদা কয়ি ও হাম দুনিয়া, একদিকে আল্লাহকে চাও আর একদিকে অভিশপ্ত দুনিয়া নিয়ে সঙ্গে করে চলো, এই খেয়াল আসত মহাল আসত জুনু, এইভাবে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, এটা অসম্ভব কথা যে এইরকম হালতে মানুষ আল্লাহকে পাবে। হিম্মত করি মানুষ হওয়ার, হিম্মত করি নিজের বোধ অবস্থা, ফেরিত অবস্থা, অভিশপ্ত অবস্থা এটাকে পাল্টে রহমতের ছায়াতে আসা। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীর কেরাম।